ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৩:৩০। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বহুজাতিক দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন কর্মসূচি রোববার থেকে ঢাকায় শুরু হয়েছে।
আমির খসরু,
রোহিঙ্গা অনুপ্রবেশ এখনো অব্যাহত আছে। ইউনেসিয়ার বলছে গড়ে প্রতিদিন ১৪,০০০ বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে।
পরমাশিষ ঘোষ রায়,
উত্তরবঙ্গের পাহাড়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নিগৃহীত হওয়ার ঘটনায় গোটা রাজনৈতিক পরিস্থিতি, গোটা রাজ্যে একেবারে উত্তাল।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তা নসরিন কুইন। স্পেনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য ক্যাটালন সরকার যে চাপ দিচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ক্যাটালোনিয়ানরা বার্সিলোনায় সমাবেশ করেছে। পুলিশ সূত্রে বলা হয় প্রায় ৩,৫০,০০০ মানুষ সমাবেশে যোগ দেয়। ওদিকে সংগঠকরা বলছেন ৯,০০০ মানুষ সমাবেশে উপস্থিত ছিল। রবিবার এক প্রতিবাদকারী ফরাসি সংবাদ সংস্থাকে বলেছে, আমরা হয়তো দীর্ঘ সময় নীরব ছিলাম। গত সপ্তাহে ক্যাটালোনিয়ানরা ব্যাপকভাবে গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট দেয়। মাদ্রিদ গণভোটকে অবৈধ বলে বিবেচনা করে। গণভোটে ৯০% ভোটার স্পেনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পক্ষে ভোট দেয়। যারা ভোট দিতে পারে তাদের অর্ধেকেরও কম ভোট দিয়েছে। ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান সতর্ক করে দিয়েছেন যে ওয়াশিংটন যদি তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক আমেরিকান সামরিক ঘাঁটিগুলো ইরানি ক্ষেপণাস্ত্র আক্রমণের সম্মুখীন হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দিনগুলোতে ঘোষণা করার পরিকল্পনা করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র সীমিত করার ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তির শর্ত মেনে চলেনি, এবং তিনি কংগ্রেসকে ৬০ দিন সময় দেবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য যে তারা তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবীকরণ করবে কিনা। কিন্তু ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ আলী জাফরির উদ্ধৃতি দিয়ে বলা হয় যে তিনি রবিবার সতর্ক করে দেন যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে যুক্তরাষ্ট্রকে তাদের আঞ্চলিক ঘাঁটিগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্রের ২,০০০ কিলোমিটার দূরত্বের বাইরে সরিয়ে নিতে হবে। বাহরাইন, ইরাক, ওমান এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে এবং সেগুলো ইরানের সীমান্তের ৫০০ কিলোমিটারের মধ্যে। ঘানা জাতীয় অগ্নি সংস্থা জানিয়েছে রাজধানী আকরার উত্তর পশ্চিমে লেগন উপকণ্ঠের কাছে অ্যাটমিক জাংশনে গ্যাসের একটি ডিপোতে বিস্ফোরণে অন্তত ৬ জন প্রাণ হারায় এবং ৩৫ জনের বেশি আহত হয়। শনিবার রাতে প্রাকৃতিক গ্যাস স্টেশনে বিস্ফোরণের ফলে বাসিন্দারা পালিয়ে যেতে বাধ্য হয়। শহরের সর্বত্র বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিশাল আকারের অগ্নিগোলক আকাশে উঠতে দেখা যায়। প্রেসিডেন্ট নানা আকুফো আড্ডো টুইট বার্তায় বলেন, বিস্ফোরণে তিনি গভীরভাবে মর্মাহত, নিহতদের পরিবারের জন্য তিনি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের কামনা করেন তিনি। মিয়ানমার থেকে এখনও বিপুল সংখ্যায় রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সবশেষ হিসেবে বলা হচ্ছে প্রাণভয় গড়ে প্রতি মিনিটে ১০ জন করে, অর্থাৎ প্রতিদিন ১৪,০০০ বেশি মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। রোহিঙ্গা বিষয়ে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে মিয়ানমার বাহিনী এখনো অত্যাচার নির্যাতন অব্যাহত রেখেছে। জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তরের প্রধান আরও বিপুল সংখ্যায় রোহিঙ্গা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এই মর্মে সতর্কবাণী উচ্চারণ করেছেন। বাংলাদেশের মন্ত্রী ওবায়দুল কাদের রোববার বলেছেন, যতক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিক পর্যায়ে বা জাতিসংঘের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানা যাবে, ততক্ষণ রোহিঙ্গাদের জন্য সীমান্ত শিথিল থাকবে। এদিকে সব রোহিঙ্গাকে কুতুবরঙের একটি ক্যাম্পে রাখার বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে বিপদজনক বলে আখ্যা দিয়ে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সাবাদ ভট্টের বার্তা সংস্থা এফডিকে বলেছেন, এতে কোন জটিল রোগ যদি ছড়িয়ে পড়তে পারে এক নয় অধিক সংখ্যায় ক্যাম্প স্থাপনের পক্ষে মত দিয়েছেন তিনি। এদিকে মাসের যেকোনো সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করবেন বলে রোববার মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন। আমেরিকা ঢাকা।
রোহিঙ্গা শরণার্থী শিবিরে ধর্মান্তরের অভিযোগ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
বাংলাদেশের কক্সবাজারে মায়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী শিবিরে খবর সংগ্রহে গিয়েছিলেন ইন্ডিয়া টুডে সংবাদ গোষ্ঠীর সাংবাদিক মনোজ্ঞা লয়াল। তার দাবি, কয়েকজন হিন্দু রোহিঙ্গা মহিলা সেখানে তাকে বলেছেন তাদের স্বামীরা খুন হয়ে গিয়েছেন মায়ানমারেই। তাদের মতো কয়েকজন মহিলাকে অবশ্য বাঁচিয়ে রাখা হয়েছে। এরা কক্সবাজারে শরণার্থী শিবিরে এরপর আসবার পর জবরদস্তি তাদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। এই সুবাদে হিন্দু মেয়ে পূজা এখন রাবিয়া, রিয়া ধর হয়েছেন সাদিয়া। বলা হয়েছে মুসলিম পুরুষদের তাদের বিয়ে করতে হবে, নামাজ পড়তে হবে, বোরখা পড়তে হবে। এই খবর ওই সাংবাদিক কক্সবাজারের ডেপুটি কমিশনার মোহাম্মদ আলী হোসেনকে জানালে তিনি বলেন তার কানে এমন কিছু আসেনি, তবে সঠিক হলে ব্যবস্থা নেবেন। সাংবাদিকটি এর পরে ওই বিষয়ে জানান বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকেও। তার প্রতিক্রিয়া, খুব খারাপ খবর, যদি সত্যি হয় কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই খবর দেখানো হয়েছে ইন্ডিয়া টুডে টেলিভিশন চ্যানেলে এবং প্রকাশিত হয়েছে মেইল টুডে সংবাদপত্রে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
উত্তরবঙ্গের পাহাড়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নিগ্রহের প্রতিবাদে রাজ্য জুড়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি। ঘোষণা মতো পাল্টা পথে নামল তৃণমূল, সামিল হল দলের শীর্ষ নেতৃত্ব। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস খোসরায় রিপোর্ট।
কলকাতার বিহালা, খিদিরপুর, টালিগঞ্জ, গড়িয়াহাট, ধর্মতলা, যাদবপুর, আমবাজার, হাজরায় অনুষ্ঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের মিছিল। একই ছবি জেলায় জেলায়। দার্জিলিং এ নিগৃহীত হওয়ার পর দিলীপ ঘোষকে ফোন করেন পলাতক বিমল গুরুং। এ নিয়ে বিজেপি রাজ্য সভাপতিকে আক্রমণও শুরু করেছে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের দাবি, সমতলে সমর্থন না পেয়ে ফায়দা তুলতে পাহাড়ে উঠছে বিজেপি। শান্ত পাহাড়কে অশান্ত করতে মরিয়া হয়ে উঠেছে নরেন্দ্র মোদী সরকার। দলের মিছিল থেকে বারবার নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরাও। বিজেপির অবশ্য দাবি, পরিস্থিতি বেগতিক বুঝে রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপিকে যে তারা এক ইঞ্চিও জমি ছাড়বে না তা বুঝিয়ে দিয়েছে রাজ্যের রায়গঞ্জে। বিজেপি রাজ্য সভাপতি যখন কর্মী সভা করছিলেন তখন বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসও। সামগ্রিকভাবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নরমে গরমে একেবারে সরগরম।
আমেরিকার জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক ঘূর্ণিঝড় নেট রবিবার মিসিসিপি এবং অ্যালাবামার ওপর দিয়ে ঘণ্টায় 110 কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে। আবহবিদরা অনুমান করছেন যে ওই ঝড় আরও দুর্বল হয়ে যাবে। নেট সামুদ্রিক ঘূর্ণিঝড় অবস্থায় রবিবার সকালে মিসিসিপি রাজ্যের বিলক্সির কাছে এবং শনিবার লুইজিয়ানা রাজ্যে মিসিসিপি নদীর মোহনায় কাছে আঘাত হানে। শনিবার লন্ডন পুলিশ যে 47 বছরের এক ব্যক্তিকে আটক করে যখন তার গাড়ি শহরের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বাইরে বিপজ্জনকভাবে এগিয়ে যায় তাকে ছেড়ে দিয়েছে। গাড়ির আঘাতে 11 জন আহত হয়, 9 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে মনে করা হয়েছিল যে সেটি সন্ত্রাসী আক্রমণ ছিল, কিন্তু পরে পুলিশ সূত্রে বলা হয় ঘটনাটি সড়ক দুর্ঘটনা ছিল এবং তদন্ত করা হচ্ছে, সেটি সন্ত্রাসী ঘটনা ছিল না। পুলিশ ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। ব্রিটেনে দ্বিতীয় উচ্চমাত্রার সতর্ক সংকেত বলবৎ রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংকটের কারণে প্রায় 5 লক্ষ রোহিঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশে পালিয়ে গেছে। সেখানে এক তরুণী শরণার্থী ও এক স্থানীয় যুবক একে অপরের প্রেমে পড়ে, কিন্তু বাংলাদেশে কড়া আইন আছে যার অধীনে বাংলাদেশি নাগরিক কোনো রোহিঙ্গাকে বিয়ে করতে পারে না। তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ সূত্রে বলা হয় বাংলাদেশের 25 বছরের শোয়েব হোসেন জুয়েল এবং তার 18 বছরের রোহিঙ্গা বউ 1 মাস আগে বিয়ে করে এবং তারা কর্তৃপক্ষকে এড়িয়ে চলছে। বিশ্ব সংবাদ আপাতত শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বহুজাতিক দুর্যোগ ব্যবস্থাপনা অনুশীলন ঢাকায় শুরু হয়েছে। এ সম্পর্কে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে শুরু হওয়া অনুশীলন চলবে 12ই অক্টোবর পর্যন্ত। ঢাকার পাশাপাশি ময়মনসিংহ অনুশীলন একযোগে অনুষ্ঠিত হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ও ঢাকাস্থ মার্কিন দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। এ প্রসঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, দুর্যোগ প্রস্তুতি ও জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার এবং বাংলাদেশি অংশীদারদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগকে আমরা স্বাগত জানাই। কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে দূতাবাস জানায়, বাংলাদেশ DREE এর লক্ষ্য থাকবে ঢাকার জন্য ভূমিকম্প মোকাবেলা করার পরিকল্পনা এবং সর্বরাহ কাজের এবং জরুরি চিকিৎসায় নিয়োজিত অংশগ্রহণকারীদেরকে একত্রিত করা, অংশগ্রহণকারীরা যোগাযোগ এবং সমন্বয় উন্নত করতে পরিকল্পনা ও প্রক্রিয়া পর্যালোচনা করবে। ISPR জানিয়েছে, অনুশীলনের মূল প্রতিপাদ্য বিষয় ভূমিকম্প দুর্যোগ মোকাবেলায় সকল সংস্থার কার্যক্রম অনুশীলন ও যথার্থতা যাচাই। অনুশীলনের উদ্দেশ্য ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনায় নিজস্ব সক্ষমতা পরীক্ষা ও বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা অর্জন, ভূমিকম্প মোকাবেলায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি সমূহ দেশীয় ব্যবস্থাপনায় একীভূতকরণের লক্ষ্যে প্রয়োজনীয় জ্ঞান আহরণ, বিভাগীয় মাঠ পর্যায়ে অনুশীলন এবং বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে প্রশিক্ষিত করা। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দেশি ও বিদেশি সংস্থা সমূহের মধ্যে সমন্বয়, বিদেশি সহায়তা গ্রহণ, যোগাযোগ, তথ্য ব্যবস্থাপনা, বিভিন্ন আবশ্যকীয় পরিকল্পনা প্রণয়ন, অগ্নি নির্বাপনী মহড়া, উদ্ধার চিকিৎসা, মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি পরিচালনা অনুশীলন করা হবে। এ লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ উপস্থাপন করবেন ও পরবর্তীতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে পরিকল্পনা প্রণয়ন ও বিভিন্ন সমন্বয় কেন্দ্র স্থাপনের মাধ্যমে প্রকৃত দুর্যোগ মোকাবেলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি অনুশীলন করা হবে। ISPR জানিয়েছে, এতে বিভিন্ন সরকারি বেসরকারি জাতিসংঘ অফিস সমূহ এবং বিদেশি সহ প্রায় 130টি সংস্থা হতে আনুমানিক 1000 জন অংশগ্রহণকারী ঢাকা ময়মনসিংহে অংশ নেবেন। এছাড়া কানাডা, চীন, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি অংশ নেবেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক রোহিঙ্গা ইস্যু এবং অন্য কিছু দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার জন্য সম্প্রতি ভারত সফর করেন। ওই সফরকালে পররাষ্ট্র সচিব, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্র সচিব জয়শঙ্কর মেননের সাথে সাক্ষাৎ করে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিশদ আলোচনা করেন। এ সম্পর্কে ঢাকা থেকে জহুরুল আলম।
ওই সফর নিয়ে শহীদুল হক ভারতের রাজধানী নতুন দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করেছেন, যখন তিনি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে চলে আসা লাখ লাখ রোহিঙ্গাদের জন্য ভারত যে ত্রাণ সামগ্রী পাঠিয়েছে তার প্রশংসা করা ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে কোনো মন্তব্য করেননি। বিশেষজ্ঞরা বলেছেন, পররাষ্ট্র সচিবের ভারত সফরের ফলে রোহিঙ্গা ইস্যুতে দেশটি মিয়ানমারের পক্ষে যে সমর্থন দিয়েছে তার কিছু পরিবর্তন আশা করেছিল বাংলাদেশের মানুষ, কিন্তু দৃশ্যত তেমন কিছু হওয়ার লক্ষণ দেখা না যাওয়ায় এদেশের মানুষ আশাহত হয়েছেন বলে তারা মন্তব্য করেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিবের ভারত সফরের মূল্যায়ন করে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক আকমল হোসেন ভয়েস অফ আমেরিকাকে বলেন, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য একটি বড় আকারের চ্যালেঞ্জ তৈরি করেছে। এ প্রসঙ্গে তিনি বললেন,
আমি বলব যে প্রতিকালে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য একটা ভীষণ ধরনের বড় আকারের একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে যাবে। আমি এই চ্যালেঞ্জটা এই অর্থে বলছি যে আমরা পররাষ্ট্রনীতি প্রয়োগের মাধ্যমে আমাদের বন্ধু মিত্রদের সাথে সম্পর্ককে ধরে রাখি বা সম্পর্ক আরো উন্নত করার চেষ্টা করি। বা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের কোনো আমাদের জন্য কোনো পরিস্থিতি যেটা সমস্যা তৈরি করে সেই পরিস্থিতি উত্তরণের ক্ষেত্রেও পররাষ্ট্রনীতি ব্যবহার করে চেষ্টা করা কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়। এখন বাংলাদেশের জন্য যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে এই যে এই লক্ষ লক্ষ লোক হঠাৎ করে চলে এলো, এই মানুষজনকে তাদের নিজ দেশে ফেরত নেওয়া এবং সমস্যাটা যাতে আবারও কোনো সময় তৈরি না হয় তার জন্য চেষ্টা করা, কেননা এটা তো একটা পুরনো সমস্যা এবং মাঝে মাঝে এটা তৈরি হয়। তো বাংলাদেশ এই কাজে যে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে এই গত এক মাসের বেশি সময় ধরে, তাতে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি সাফল্য আছে। মানে জাতিসংঘকে এটাকে বোঝানো এবং জাতিসংঘ মহাসচিবের তৈরি পদক্ষেপ এগুলো আমরা লক্ষ্য করছি, বা ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের প্রতি সাড়া ইত্যাদি আমরা লক্ষ্য করছি। কিন্তু মানে এই বিষয়ে কংক্রিট কোনো সিদ্ধান্ত এখনো কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় আপনার আমাদের জন্য দিতে পারেনি। অর্থাৎ এই সমস্যা খালি আলোচনা বা নিন্দা বা কোনো দুঃখ প্রকাশের মাধ্যমে উদ্বেগ প্রকাশের মাধ্যমে সমস্যাটা সমাধান হবে না, এর একটা স্থায়ী সমাধান হওয়া দরকার। এই লোকগুলো যারা আশ্রয় নিয়েছে তাদের যেমন ফেরত যাওয়া দরকার এবং যাতে ভবিষ্যতে এটা না তৈরি হয় সেটার জন্য বাংলাদেশকে চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত আমরা করতে পারিনি যেটা আমাদের মানে ধারাবাহিকভাবে এই কাজটা অব্যাহত রাখার ব্যাপার, সেটা আমাদের মানে যারা পররাষ্ট্র নীতি নির্ধারক তাদেরকে কিন্তু ব্যতিব্যস্ত করে রেখেছে এই বিষয়টা। অন্যদিকে বাংলাদেশের দুটো রাষ্ট্র যাদের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব ঘনিষ্ঠ বলে আমরা বলবো, একটা রাষ্ট্র তো চীন, যার সাথে আমাদের দীর্ঘকাল ধরেই সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে আর কি। সম্পর্ক এক সময় ছিল না, সম্পর্ক কূটনৈতিক স্বীকৃতি চীনের কূটনৈতিক স্বীকৃতি দানের পর থেকে ক্রমান্বয়ে সম্পর্ক উন্নত হয়েছে। আরেকটি হচ্ছে ভারত, যেটি এই সরকার আমাদের বাংলাদেশে বর্তমানে যে যারা যে শাসক দল তারা ক্ষমতা আসার পর থেকে এই সম্পর্ক মধ্যে একটা গুণগত পরিবর্তন হয়েছে, তার মানে বাংলাদেশের প্রতি ভারতীয় শাসক গোষ্ঠীর একটা আস্থা তৈরি হয়েছে এবং দুই দেশের শাসক গোষ্ঠীর মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে। বাংলাদেশ ভারতের যে নিরাপত্তা উদ্বেগ সেটাকে মোকাবেলা করাতে ভারতীয়রা খুব খুশি হয়েছে এবং দেখা যাচ্ছে যে ভারত অর্থনৈতিক ক্ষেত্রে কাজ করার চেষ্টা করছে, ঋণ দিচ্ছে আপনার বাংলাদেশকে বড় অঙ্কে, যদিও সেই ঋণের অর্থ মানে যে পরিমাণ অঙ্গীকার করা হচ্ছে তার খুব কিয়দংশ বিতরণ করা হচ্ছে, বা কিন্তু তারপরও বলবো যে দুদেশের সম্পর্কের মধ্যে অনেক মানে উষ্ণতা অনেক গভীরতা তৈরি হয়েছে। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে এই দুটো দেশই কিন্তু আমাদের জন্য হতাশ করছে। আমরা চীন এবং ভারত এই দুটো দেশই আবার মিয়ানমারের প্রতিবেশী হওয়ার কারণে মিয়ানমারের সাথেও তাদের সম্পর্ক আছে এবং যেটা এই মিয়ানমারের এই যে অঞ্চলটা রাখাইন অঞ্চলের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ভারত এবং চীন উভয়ে তাদের নিজস্ব স্বার্থ, তাদের অর্থনৈতিক স্বার্থ, তাতে আপনার যেটাকে বলা যায় স্ট্র্যাটেজিক স্বার্থ এটা পূরণের চেষ্টা করছে। এখন এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে চীনের বক্তব্য নিরাপত্তা পরিষদের সেদিনের বক্তব্য যা হচ্ছে যা দেওয়া হচ্ছে সেটা খুবই আশাপ্রদ হাস, অর্থাৎ বাংলাদেশের প্রতি কোনো সমর্থন তো দেওয়া হয়নি, বরং বলা হয়েছে যেটা মিয়ানমার যে ব্যবস্থা নিচ্ছে সরকার তার ফলে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, যা আসলে সত্যরা বললাম। অন্যদিকে ভারত আমাদের শুরু থেকেই আমাদের বিপক্ষে বরং অবস্থান নিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী এই সিচুয়েশন এই সমস্যা শুরু হওয়ার কদিন পরই যখন সফরে গেলেন মিয়ানমারে, সেখানে যে তিনি মিয়ানমার সরকারের যে ভাষ্য, অর্থাৎ এই সমস্যা সৃষ্টির পেছনে সন্ত্রাসীদের ভূমিকা, এই বিষয়ে কথা বলে বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা ঘোষণা করলেন। তার কদিন পরে ভারতীয় পররাষ্ট্র পার্লামেন্ট স্পিকার ইন্দোনেশিয়ার একটা সম্মেলনে সেই সম্মেলনের যে প্রস্তাবের মধ্যে এই ইস্যুটা সমর্থন, অর্থাৎ রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের প্রতি এক ধরনের সমালোচনা, সেই সমালোচনাটা ব্যাপারে স্পিকার তার রিজার্ভেশন জানিয়ে সেখান থেকে ওই প্রস্তাব গ্রহণ থেকে নিজেকে সরিয়ে নিল, ভারত সরিয়ে নিল। এবং এরপর থেকে আমরা এখন পর্যন্ত কোনো প্রকাশ্য কিছু ভারতকে দেখছি না, ভারতকে দেখি না কোনো মানে বাংলাদেশের প্রতি সমর্থন সূচক কোনো ব্যবস্থা গ্রহণের বা কোনো অবস্থান গ্রহণের। এই পরিস্থিতিতে যখন পররাষ্ট্র সচিব গেছেন, তখন ভারতীয় পররাষ্ট্র সচিব তার বক্তব্যে মানে দ্বিপাক্ষিক বক্তব্যে দুজনের মধ্যে যে আলাপ আলোচনা, তার সব যে বিষয় পত্রিকা ছাপা হয়, তাতে আমি দেখলাম যে ভারতীয় পররাষ্ট্র সচিব বলছেন যে তারা এই বিষয়ে ত্রাণ দিচ্ছেন, কিন্তু অন্যদিকে এর যে রাজনৈতিক বিষয়টা সেই বিষয়টা নিয়ে তারা কনসার্ন তারা প্রকাশ করেননি, বা তাদের কোনো কিছু তারা ভাবছেন এটাও মনে হচ্ছে না। সুতরাং বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে তার যে আঞ্চলিক পরিসরে এই যে দুটো রাষ্ট্র ভারত এবং চীন, তাদের সাথে সম্পর্কটা আমরা যেভাবে আমরা দেখছি তাদের সাথে সম্পর্ককে, তারা আমাদের সাথে সম্পর্ক সেভাবে এই এই রোহিঙ্গা ইস্যুতে দেখছে বলে মনে হচ্ছে না।
বিশেষজ্ঞরা বলছেন রোহিঙ্গা ইস্যুতে ভারতের সমর্থন আদায়ের জন্য বাংলাদেশকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আসন্ন বাংলাদেশ সফরের সময় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়াবলীর পাশাপাশি রোহিঙ্গা ইস্যুকে প্রাধান্য দেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন তারা। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চীন এবং উত্তর কোরিয়া সম্পর্ক এবং বিশ্ব রাজনীতিতে তার অবস্থান এবং প্রভাব, পরমাণুমুক্ত কোরীয় উপদ্বীপ পেতে সহায়ক ভূমিকা পালন করতে পারে কি না বা সে লক্ষ্যে কতখানি এগিয়ে নিয়ে যেতে পারে, এ সম্পর্কিত এক সাংবাদিকের সম্ভাব্য চালচিত্র নিয়ে আলোচনা শুনবেন এখন। আলোচনা করেছেন বর্তমানে বেইজিংয়ে ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ইউনিভার্সিটিতে ডক্টরেট গবেষণায় ব্যাপৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদুল আলম। তার সাথে টেলিফোনে কথা বলেছেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সরকার কবিরউদ্দিন।
পত্রিকার দীর্ঘদিন ধরে কর্মরত একজন সম্পাদক, যিনি বিশ্বশক্তির রাজনীতি বিষয়ে বিশেষজ্ঞ, এমন একটি সম্ভাব্য পরিস্থিতি চিত্রিত করেছেন যেখানে চীন উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ কব্জা করবে এবং ফলে যুক্তরাষ্ট্র এবং বাদবাকি বিশ্ব পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ দেখবার সুযোগ পাবে। আপনার কি বিশ্লেষণ?
আপনাকে ধন্যবাদ। আসলে বর্তমান সময়ে আমরা উত্তর কোরিয়া নিয়ে বিশ্ব রাজনীতির যে চালচিত্র দেখতে পাচ্ছি, সেই চালচিত্র থেকে এই ধরনের একটি সম্ভাবনার কথা যে পত্রিকাটির কথা আপনি বললেন যেখানে উল্লেখ করা হয়েছে, এটি কিন্তু আমাদের মধ্যে একটি নতুন করে ভাবনার খোরাক সৃষ্টি করেছে। কেননা আমরা দীর্ঘদিন যাবৎ কোরিয়া ইস্যুতে দেখতে পাচ্ছি একদিকে ছয় জাতি আলোচনা চলছিল, আবার অন্যদিকে আমরা চীনের এক ধরনের নীরবতা যে লক্ষ্য করছিলাম, সেই নীরবতা এখন এই নীরবতার একটি ভাষা কিন্তু আমরা এখন খুঁজে পাচ্ছি, যেখানে চীন উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে বা গ্রহণ করতে যাচ্ছে বা সেরকম একটি সম্ভাবনা সামনে দেখা দিয়েছে। এবং এ ধরনের সম্ভাবনাকে একদম অমূলক বা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, কেননা আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে উত্তর কোরিয়ার সাথে যে চীনের সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু আমরা কোরীয় যুদ্ধের পর থেকেই আমরা জানি যে উত্তর কোরিয়া একদিক দিয়ে সারা বিশ্ব থেকে একটা স্যাংশন তারা তাদের উপর ইম্পোজ করা হয়েছে, আবার অন্যদিকে কিন্তু চীন নিরবিচ্ছিন্নভাবে উত্তর কোরিয়াতে খাদ্য এবং এনার্জি সাপ্লাইটা তারা দিয়ে যাচ্ছে। এবং আমরা এটাও জানি সবাই যে চীন হচ্ছে উত্তর কোরিয়ার সবচাইতে বড় ট্রেডিং পার্টনার। সুতরাং এখন বর্তমান সময়ে উত্তর কোরীয় যে পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছে এই বিষয়টি নিয়ে কিন্তু চীনের উপর সঙ্গত কারণে একটি আন্তর্জাতিক চাপ রয়েছে যে চীন কেন উত্তর কোরিয়াকে চাপ সৃষ্টি করছে না। কারণ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চীন যদি তার নিজের অবস্থানকে ঠিক রাখতে চায় তাহলে চীন যেটি করতে পারে সেটি হচ্ছে এখন উত্তর কোরিয়ার যে নিয়ন্ত্রণটি যদি চীন নিয়ে নেয় তাহলে আপনি যে কথাটি বলেছেন তাহলে একটি পরমাণু অস্ত্রমুক্ত যে কোরীয় উপদ্বীপ দেখার একটি সুযোগ সেটি হয়তো আসতেও পারে।
ওই সাংবাদিক দ্য ইকোনমিস্ট পত্রিকার প্রাক্তন প্রধান সম্পাদক বিল অ্যামট যেমনটি কিনা বলেছেন যে চীনের এ ধরনের পদক্ষেপ কেবলমাত্র যে ওই কোরীয় উপদ্বীপে বেজিংয়ের অবস্থানকে আক্ষরিক অর্থে জোরালো করবে তাই নয়, বরঞ্চ এতে করে চীন নিজের ভূ রাজনৈতিক অবস্থানটাকে আরও শক্তিশালী করে তুলতে পারবে এবং তার বৈশ্বিক শক্তির মর্যাদাকে আরও বৃদ্ধি করবে এবং সে নিজেকে শান্তি স্থাপনকারী দেশ হিসেবে সহজেই দাবি করতে পারবে। আপনার মূল্যায়ন?
যে আমরা বর্তমান সময়ে যে বিশ্ব রাজনীতিতে চীনের অবস্থান সেটিকে যদি আমরা একটু বিশ্লেষণ করতে যাই আমরা দেখতে পারি যে চীন কিন্তু আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা দ্বিমেরুকেন্দ্রিক আন্তর্জাতিক একটি ব্যবস্থা দেখে অভ্যস্ত, যেটি 90 দশকের শুরুর দিক পর্যন্ত বিরাজমান ছিল। পরবর্তী সময়ে আমরা দেখছি এক মেরুকেন্দ্রিক মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এক মেরুকেন্দ্রিক একটি বিশ্ব ব্যবস্থা, এবং দীর্ঘদিন যাবৎ এই বিষয়টি আলোচিত হচ্ছিল যে এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা কতদিন চলবে, আমেরিকার শক্তি এখন ডিক্লাইন হতে শুরু করছে। এই অবস্থায় এখন আমেরিকা সম্ভাব্য আমরা ব্যালেন্স অফ পাওয়ারের কথা চিন্তা করি তাহলে কি হতে যাচ্ছে আমেরিকার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী, সেটি কি রাশিয়া নাকি চীন? আমরা দীর্ঘদিন ধরেই আমরা চীনের যে উত্থান আমরা সামরিক ক্ষেত্রে বলি বা অর্থনৈতিক ক্ষেত্রে তো চরম ভাবে তারা উত্থান তারা দেখিয়েছে। এই অবস্থা থেকে কিন্তু আমরা যদি দেখতে পারি যে চীন কিন্তু খুব স্বাভাবিক ভাবেই তারা তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক একটি মোটিভ নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তারা চাচ্ছে যে তারা একটি কনস্ট্রাকটিভ পলিসি অবলম্বন করে কিভাবে বিশ্ব রাজনীতিতে শক্তির যে ভারসাম্য আছে সেই ভারসাম্যটাকে তারা ঠিক রাখতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেন তারা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্ব ব্যবস্থা একটি বার্গেনিং একটি অবস্থা যেন তারা সৃষ্টি করতে পারে সেদিকেই যাচ্ছে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় আমেরিকা যখন আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা বিশেষ করে তারা বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যে ব্যস্ত আছে, অ্যারব স্প্রিং এর পর থেকে আমেরিকার যে ইনভলভমেন্ট আমরা দেখছি বা ওয়ার অন টেরর যে আমেরিকার যে ইনভলভমেন্ট দেখছি সেখানটাই কিন্তু চীন একদমই কিন্তু তারা নিরবতা অবলম্বন করে তারা তাদের অর্থনৈতিক শক্তিকে তারা বৃদ্ধি করার যে চেষ্টায় লিপ্ত ছিল এবং তারা কিন্তু ধীরে ধীরে তাদের সামরিক শক্তি তাদের পরমাণু শক্তি সেদিকেও তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্ট রেখেছে। আবার অন্যদিকে কিন্তু তারা আপনি জানেন যে এই যে ওয়ান বেল্ট ওয়ান রোড যেটিকে এখন বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ করে তারা কিন্তু একটি নতুন একটি বলয় সৃষ্টি করতে চাইছে, শক্তির বলয়, যে শক্তির বলয় সৃষ্টির মাধ্যমে মেরুকরণের দিকে তারা ধাবিত হচ্ছে। সুতরাং আমরা সঙ্গত কারণেই বলতে পারি যে সামনের যে বিশ্ব ব্যবস্থা আমরা যদি দেখতে পাচ্ছি আগামী বিশ্ব ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসেবে চীন যেভাবে নিজেদেরকে উত্থান করা প্রয়োজন তারা ঠিক সেই পথে এগিয়ে যাচ্ছে।
দ্য ইকোনমিস্ট পত্রিকার প্রাক্তন প্রধান সম্পাদক বিল অ্যামট বলছেন যে এরকম সম্ভাব্য একটা চালচিত্রই কম ঝুঁকিপূর্ণ সামরিক বিকল্প, কারণ এর ফলে এশিয়ায় দক্ষিণ কোরিয়া এবং জাপান সহ যুক্তরাষ্ট্রের মিত্রদের উত্তর কোরিয়ার প্রতিশোধমূলক পাল্টা ব্যবস্থার মধ্যে পড়তে হবে না এবং দক্ষিণ কোরিয়ার বিশাল অংশ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। কি মনে হয়?
আপনি ঠিকই বলেছেন। আসলে দ্য ইকোনমিস্ট পত্রিকার যে বিশ্লেষণ সেই বিশ্লেষণটি আসলে আমাদের কাছে অনেকটাই যথার্থ মনে হচ্ছে, কেননা দক্ষিণ কোরিয়া নিয়ে একদিকে জাপানের একটা চিন্তার বিষয় ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই, তো এইখানটায় যেটি হচ্ছে যে এখন দক্ষিণ কোরিয়ার নিরাপত্তার প্রয়োজনে এখন চীনের উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি হয়েছে অনেকদিন ধরেই, বিশেষ করে উত্তর কোরিয়া গত কিছুদিন ধরে যে পরমাণু অস্ত্র পরীক্ষা চালাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একদিকে রাশিয়ার উপর এবং অন্যদিকে চীনের উপর চাপ সৃষ্টি, সংগত কারণে চীনের উপর বেশি চাপ সৃষ্টি হয়েছে, চীনের একটি নিয়ন্ত্রণ আছে বিধায়। সুতরাং এই দিক দিয়ে এখন চীন যদি এমন একটি পলিসি অবলম্বন করে যে পলিসির মাধ্যমে এটি হচ্ছে অনেকটা সাপও মরলো আর লাঠিও ভাঙলো না এই ধরনের একটি নীতি অবলম্বন করা, যার মাধ্যমে আসলে এখন আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত হবে এবং উত্তর কোরিয়ার বিষয়ে যে চীনের যে নীতি সেই নীতিটিও অপরিবর্তিত থাকবে, ঠিক এইরকম একটি পলিসি নিয়েই হয়তো চীন এগিয়ে যাচ্ছে। এখন দ্য ইকোনমিস্ট পত্রিকায় যে বিশ্লেষণ করা হয়েছে সেই বিশ্লেষণের দিকে আসলে সত্যিকার অর্থে চৈনিক রাজনীতি ধাবিত হচ্ছে নাকি অন্যদিকে ধাবিত হচ্ছে সেটি আমরা ঠিক এখনো নিশ্চিত করে বলতে পারি না। তবে এটিকে নিশ্চিত করে বলা যায় যে চীন নিশ্চিতভাবেই এমন কোন নীতি অবলম্বন করছে যে নীতিতে চীন আন্তর্জাতিক ক্ষেত্রে তার যে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক আছে সেই সম্পর্কটিকে যেন ধরে রাখতে পারে, আবার অন্যদিকে কোরীয় উপত্যকায় যে শান্তি স্থাপনের বিষয়টি সেটিও তাদের জন্য একটি চাপের বিষয়, আন্তর্জাতিক চাপ তো রয়ে গেছে, সেটিকে তারা কিভাবে মোকাবেলা করতে পারে সেটিও তারা নিশ্চিত ভাবেই একটি ভাবনার বিষয় হিসেবে তারা ভেবে রেখেছে এবং সেই দিক থেকেই হয়তো দ্য ইকোনমিক্স পত্রিকায় বিষয়টিকে এইভাবে বিশ্লেষণ করা হয়েছে।
চীন যদি উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ কব্জা করতে পারে তাহলে অ্যামটের মতে উত্তর কোরিয়া কোরিয়ার যুদ্ধোত্তর পরিস্থিতিতে চলে যাবে, তার নিরাপত্তা বিধান করবে চীনের পারমাণবিক শক্তি এবং সে সুরক্ষার বিষয়ে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা অর্জন করতে পারবে। কি মনে হয়?
কোরীয় যুদ্ধোত্তর পরিস্থিতিতে এখন আমরা যেটা দেখছি, যদিও উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুটি ভিন্ন রাষ্ট্র হিসেবে বিরাজমান ছিল এবং সেই ক্ষেত্রে যদি চীন আমরা নতুন করে দেখি বর্তমান সময়ে উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণকে কব্জা করে তাহলে কিন্তু সঙ্গত কারণে উত্তর কোরিয়ার উপর আর কোনো দোষ দেওয়ার কোনো সুযোগ থাকে না, কেন উত্তর কোরিয়ার যে পরমাণু শক্তি যা আছে সেটি চীনের পরমাণু শক্তি বিবেচিত হতে থাকবে এবং সেই ক্ষেত্রে চীন নিশ্চিতভাবেই কোরিয়া উপদ্বীপে এমন কোনো ঝামেলা সৃষ্টি করবে না যা কিনা দক্ষিণ কোরিয়ার নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে এবং জাপানের নিরাপত্তাকে বিঘ্নিত করতে পারে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক আছে সেই সম্পর্কের ক্ষেত্রেও যেন কোনো ধরনের তিক্ত অভিজ্ঞতা সৃষ্টি না করে নিশ্চিতভাবে সেই দিকটি একটি বিবেচনার বিষয় হিসেবে কাজ করবে।
উপসংহারে কারো কারো মতে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার একীকরণ চীনের মনঃপুত নয় মোটেই, কারণ চীন মনে করে যে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জ্ঞান প্রযুক্তি সুযোগ সুবিধে এবং উত্তর কোরিয়ার রিসোর্স দুটো মিলে কোরীয় উপদ্বীপকে এমন একটি রাষ্ট্রে এমন একটি ভূখণ্ডে পরিণত করবে যেটাকে চীন কোনো ক্রমেই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে চায় না ওই এলাকায়।
এটিকে তো নিশ্চিতভাবেই বলা যায়, এটি নিশ্চিতভাবেই বলা যায়, কেননা আমরা জানি যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক ঐতিহাসিক তিক্ততার সম্পর্ক এবং সেই তিক্ততার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেকটাই চীনের অবদান রয়েছে এবং সেই কোরীয় বিশ্বযুদ্ধ কোরীয় যুদ্ধোত্তর পরিস্থিতিতেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেই সময় থেকে পঞ্চাশের দশক থেকে শুরু করে অদ্যাবধি সময় পর্যন্ত চীনের সাথে উত্তর কোরিয়ার যে সম্পর্ক আছে এবং সেই সম্পর্ক কৌশলগত একটি সম্পর্ক, যে সম্পর্ক সবসময় উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে একীভূত করানোর ক্ষেত্রে একটি বাধা হিসেবে কাজ করেছে এবং আমরা দেখেছি উত্তর কোরিয়া সবসময় একটি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা বিরাজমান ছিল, যে শাসন ব্যবস্থাটি আসলে চীনের একটি পছন্দসই শাসন ব্যবস্থা ছিল। সুতরাং আমরা দেখি যদি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া একটি একীভূত রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় বিশ্ব মানচিত্রে, সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কথাটি বললেন এবং যে বিশ্লেষণে যে কথাটি আসলো সেখানে দক্ষিণ কোরিয়ার যে প্রযুক্তিগত জ্ঞান তার সাথে উত্তর কোরিয়ার যে ভূখণ্ডগত যে অ্যানেক্সেশন সেটি যদি এক হয়ে যায় তাহলে নিশ্চিতভাবেই এই অঞ্চলে কিন্তু একটি নতুন শক্তির উত্থান হবে, যে শক্তিকে মোকাবেলা করা চীনের জন্য একটি কঠিন কাজ হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই শক্তি তখন বিশ্ব রাজনীতির কোন শক্তির প্রতি ধাবিত হবে, সেটি কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ধাবিত হবে নাকি চীনের প্রতি ধাবিত হবে। সঙ্গত কারণে আমরা দক্ষিণ কোরিয়ার যে রিসোর্স এর কথা চিন্তা করি তাহলে আমরা ধরতে পারি যে সেই একীভূত কোরিয়া কিন্তু তাহলে কিন্তু সেটি অনেকটাই যুক্তরাষ্ট্রমুখী যে শক্তির দিকে ধাবিত হবে, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শক্তিই কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে বেশি বৃদ্ধি পাবে। সুতরাং আমি এটি বলতে পারি যে এই ক্ষেত্রে কিন্তু চীন কখনোই চাইবে না যে একীভূত কোরিয়া সৃষ্টি হোক এবং তারা অবশ্যই চাইবে যে কোরিয়ার যে ভাঙন সেটিকে কিভাবে আরো লিঙ্গারিং করা যায় এবং কিভাবে চীনের শক্তিকে আরো অক্ষুণ্ণ রাখা যায় সেটি এই মূল বিষয়। সুতরাং এই ক্ষেত্রে চীন খুব সঙ্গত কারণে উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ নিতে চাইবে, এটাই স্বাভাবিক।
প্রফেসর ফরিদুল আলম, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে শুনুন রবিবারের বিশেষ পরিবেশনা উগ্রবাদ উৎকণ্ঠা উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির 18তম পর্ব, রচনা এবং উপস্থাপনায় আনিস আহমেদ।
উগ্রবাদ উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখন বিশ্বব্যাপী। যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতা বোধের প্রতি অকস্মাৎ এই চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়, এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ আমাদের এই রবিবারিক আয়োজনে। আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। উগ্রবাদকে নিয়ে যে উৎকণ্ঠা এবং আশঙ্কা আমাদের আজকের পৃথিবীতে প্রায় প্রত্যহই, তার সঙ্গে যুক্ত হল আরেক ধরনের সহিংসতা। একটি মাত্র মানুষের গুলিতে ঝরে পড়ল 58টি তাজা প্রাণ। ঠিক সপ্তাহখানেক আগে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে জনিক স্টিফেন প্যাডক হোটেলের 32 তলার ওপরের একটি কক্ষ থেকে এলোপাতাড়ি গুলি চালাল সঙ্গীত পিপাসু হাজার হাজার দর্শক শ্রোতার সমাবেশে। পরে সে নিজেই আত্মঘাতী হল। সুর আবারও বিদ্ধ হল অসুরের আঘাতে। কিভাবে সংজ্ঞায়িত হবে এ নৃশংসতা? এ তো হিংস্রতা বটেই, কিন্তু একে কি বলা যাবে সন্ত্রাসবাদ? সে নিয়েই কথা হচ্ছিল ওয়াশিংটনের উড্রো উইলসন সেন্টারের এশিয়া কর্মসূচি বিষয়ক সিনিয়র স্কলার, বাংলাদেশ ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের সঙ্গে।
We don't know anything, at least to my knowledge, about the motivation of this gunman at all, this killer. And that makes the question of extremism extremely complicated.
William Milam bolchen je ei porjonto amra ei bondukdharir uddeshyo jani na, ar shei jonno e prosonge ugrobader proshno ta besh jotil hoye jay. She ashole ugrobadi kingba sontrashbadi chilo ki na seta ekhono porishkar noy. নাকি সে একাই বন্দুকের গুলি চালিয়েছে মানসিক বিকারের কারণে, সেটাও স্পষ্ট করে বলা যাচ্ছে না। জানি তার এক মেয়ে বন্ধু ফিলিপিন্স থেকে ফিরে এসছে, গোয়েন্দারা তদন্ত করে দেখছে, কিন্তু এ ব্যাপারে নিশ্চিত করে বলার সময় আসেনি। রাষ্ট্রদূত মাইলামের বক্তব্যের পাশাপাশি অবশ্য এ কথাও বলা যায় যে মানুষ হত্যার একটা পরিকল্পনা বোধহয় তার মনে ছিল বেশ অনেক দিন ধরেই। আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে এই ঘটনার অনেক দিন আগেও সে সঙ্গীতানুষ্ঠানের কাছাকাছি জায়গায় এইভাবে হোটেলের রুম বুক করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেখানে যায়নি। এমনকি এখন কিছু বিস্ফোরকের সন্ধানও পাওয়া যাচ্ছে। তাই প্রশ্ন ওঠে, তার এই সন্ত্রাসকে কেবল একক কর্ম, নাকি এর পেছনে কোনো সন্ত্রাসী তত্ত্ব কাজ করছে? এই জিজ্ঞাসার জবাবে আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের গ্লোবাল সিকিউরিটি স্টাডিজ এর অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতিকার আহমেদ আমাদের বললেন,
আমরা যেটা দেখছি যে কোনো একটি ঘটনা ঘটলে আমরা যে কোনো সন্ত্রাসের ঘটনার সাথে সন্ত্রাসবাদকে গুলিয়ে ফেলবার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, কিন্তু এখানে কিন্তু দুটো টার্ম কাজ করে, একটি হচ্ছে সন্ত্রাস আর একটি হচ্ছে সন্ত্রাসবাদ। এখন প্রশ্ন উঠতে পারে, সন্ত্রাস এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্যের জায়গাটি কোন জায়গায়? সন্ত্রাসবাদ এখানে হচ্ছে সন্ত্রাস যোগ মতবাদ, অর্থাৎ কোন সংগঠন বা গোষ্ঠী যখন একটি মতবাদের উপর নির্ভর করে তার রাজনৈতিক এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে চায় অথবা একটি রাষ্ট্র এবং সমাজে চাপিয়ে দিতে চায়। লাস ভেগাসের ঘটনাটির পরে অনেকে এভাবে বলবার চেষ্টা করছেন যে ওর নাম যেহেতু কোনো মুসলমান নামের সাথে সাদৃশ্যপূর্ণ নয়, সেই জন্য বোধহয় মার্কিন মিডিয়া বা মার্কিন প্রশাসন বিষয়টাকে অনেকটা হালকা করে দেখবার চেষ্টা করছে। কিন্তু এখানে যে বিষয়টা অনেকে গুলিয়ে ফেলছেন, সেই বিষয়টা হচ্ছে যখন আল কায়দা বা আইসিস যখন একটি সন্ত্রাস করে, তার কিন্তু একটি রাজনৈতিক লক্ষ্য মাথায় রেখে করে। আর এ ধরনের ঘটনা এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে, যদিও আইসিস ক্লেম করেছে যে সেই সন্ত্রাসী লাস ভেগাসের, তার সাথে আইসিসের যোগাযোগ রয়েছে এবং এটা তদন্ত সাপেক্ষে রয়েছে, কিন্তু সেই তদন্ত প্রমাণ না হওয়া পর্যন্ত যেটা মনে হচ্ছে, সেই লোক স্টিফেন প্যাডক তার নিজস্ব মনোবিকারগ্রস্ততার কারণেই একটি সন্ত্রাস ঘটিয়েছে, যদিও প্রত্যেকটি সন্ত্রাসী সাধারণ মানুষ মারা যায়।
সন্ত্রাস এবং সন্ত্রাসবাদের মধ্যে যে পার্থক্য রয়েছে সে কথা মেনে নেয়ার পরও এ কথা বলাই বাহুল্য যে দুটোই হিংস্রতা, এবং যে নামেই আমরা এটিকে অভিহিত করি না কেন, উভয় ক্ষেত্রেই রক্তপাত ঘটে, ঘটে প্রাণহানি। তবে সন্ত্রাসবাদের পেছনে সাধারণত থাকে এক ধরনের তত্ত্ব, উগ্রবাদী চিন্তা চেতনা। সন্ত্রাসবাদের ইতিহাসের পর্যালোচনা করতে গিয়ে ডক্টর সাইদ ইফতিকার আহমেদ বলছেন,
আজকে যে সন্ত্রাসবাদ যেটা নিয়ে বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে, সে সন্ত্রাসবাদের জন্ম কিন্তু আর আজকেই নয়। আমরা যদি গত শতাব্দীর 60 বা 70 দশকে দেখি, তখন আমরা দেখেছি যে এক ধরনের বাম রাজনীতি, সন্ত্রাস নির্ভর বাম রাজনীতির জন্ম আমরা দেখেছি। আমরা দক্ষিণ এশিয়াতেও দেখেছি, অন্যান্য জায়গাতেও দেখেছি। তবে সেই সন্ত্রাসবাদের রাজনীতির সাথে আজকের সন্ত্রাসবাদের রাজনীতির একটি পার্থক্য রয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। বাম নির্ভর যে সন্ত্রাসবাদ আমরা পশ্চিমবঙ্গে দেখলাম, যেটা হচ্ছে নকশালবাদী আন্দোলন, আমরা বাংলাদেশে দেখলাম আন্দোলন, বা বিশ্বের অন্যান্য জায়গাতে আমরা ইউরোপ এবং ল্যাটিন আমেরিকাও দেখলাম, বাম সন্ত্রাসবাদ আন্দোলনের যে টার্গেট ছিল কিন্তু স্পেসিফিক গ্রুপ, অর্থাৎ তাদের চোখে যারা তাদেরকে শত্রু মনে করত, মূলত সরকার, সেনাবাহিনী, পুলিশ এবং তাদের অপোনেন্ট পার্টির লোকজন, সাধারণ জনগোষ্ঠী কিন্তু তাদের সন্ত্রাসবাদের লক্ষ্য থেকে বাইরে ছিল। কিন্তু আমরা দেখলাম গত 15-20 বছর যাবৎ ধর্মকে ব্যবহার করে, বিশেষত ইসলাম ধর্মকে ব্যবহার করে যে সন্ত্রাসবাদী গোষ্ঠীর যে উত্থান বিশ্বের বিভিন্ন জায়গায়, প্রথমে আল কায়দা, তারপর আইসিস, তাদেরকে আমরা দেখছি যে মূল লক্ষ্যটাই যেন হচ্ছে যে কত বেশি মানুষকে হত্যা করা যায়, অর্থাৎ নিরীহ নারী, পুরুষ, শিশু। এমনকি অনেকে মনে করতে পারে, ঠিক আছে, এটা যেহেতু ধর্মভিত্তিক সংগঠন, তাহলে যারা অমুসলিম তাদেরকে বোধহয় টার্গেট করা হচ্ছে। কিন্তু সবচেয়ে ট্র্যাজিক দিক হচ্ছে যে এই সমস্ত ধর্মভিত্তিক সংগঠনগুলোর সবচেয়ে বড় টার্গেট বা সবচেয়ে বেশি শিকার হয়েছে তাদের হাতে কিন্তু মুসলমান জনগোষ্ঠী, এবং নারী, পুরুষ, শিশু কোনো কিছুই তাদের হাত থেকে বাদ যাচ্ছে না। সুতরাং এখানে একটা জিনিস পরিষ্কার যে সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসের মধ্যে রয়েছে একটি মোটা দাগে পার্থক্য। সন্ত্রাস যখন দেখছি, তখন সে সন্ত্রাসের সঙ্গে আমরা রাজনীতিটা সেখানে যুক্ত নয় সরাসরিভাবে, সেটি একটি ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত এজেন্ডা, সেটি ডাকাতি, চুরি, খুন অথবা মনোবিকারগ্রস্ত লোকের কোনো কার্যকলাপ হতে পারে। আর সন্ত্রাসবাদ যখন হচ্ছে বর্তমান বিশ্বে, সেটি হচ্ছে একটি বড় রাজনৈতিক এজেন্ডা বা লক্ষ্যকে সামনে রেখে যত সংখ্যক মানুষকে খুন করা যায় বা হত্যা করা যায়। এটি হচ্ছে এই দুটো দিকের মধ্যে বড় পার্থক্য।
একসময়ে সন্ত্রাসবাদী আন্দোলন বলে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে অভিহিত করা হতো, বাংলাদেশে, ভারতবর্ষে সেই মাস্টারদা সূর্য সেন কিংবা ক্ষুদিরাম তখনকার স্বাধীনতাকামী মানুষের চোখে বলা যায় বীর হিসেবে পরিগণিত হয়েছিলেন। কিন্তু সন্ত্রাসবাদের মধ্যকার এই পার্থক্য সম্পর্কে ডক্টর সাইদ ইফতিকার আহমেদ আরো বলেন,
মাস্টারদা সূর্য সেন এবং ক্ষুদিরাম সহ যে বিভিন্ন আমরা দেখেছি কোট আনকোট যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো সে সময় গড়ে উঠেছে অনুশীলন সমিতি, যুগান্তর সমিতির নামে, কিন্তু তাদের কতগুলো প্রিন্সিপাল ছিল, যদিও তাদের সেই কার্যকলাপগুলো সে সময় সমালোচিত হয়েছে যে এই পন্থায় স্বাধীনতা অর্জন করা কতটুকু যৌক্তিক। সেই সময় যারা কংগ্রেস করতেন বা অন্যান্য রাজনৈতিক দল করতেন, তারা কিন্তু সেই সময় এ ধরনের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো সমালোচনা করেছিল। কিন্তু তারপরও তাদের যে বিষয়টা ছিল একদম, এমনকি যারা ব্রিটিশ নারী, পুরুষ, শিশু, যারা কোনোভাবে সরকারের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়, তারা সবসময় চেষ্টা করত এদেরকে আপনার তাদের সন্ত্রাসী টার্গেটের হাত থেকে বাইরে রাখতে, এবং নারী এবং শিশু সবসময় তাদের সন্ত্রাসী টার্গেটের বাইরে ছিল, এবং তারা একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটা ছিল ভারতকে স্বাধীন করা। কিন্তু যদিও সেই সময় এই বিষয়গুলো কিন্তু সমালোচনার সম্মুখীন হতে হয়েছে তাদের, কিন্তু আজকের যে রাজনৈতিক মতবাদ কেন্দ্রিক যে সন্ত্রাসবাদের জন্ম, সেটি কিন্তু কোনো রকমের কোন নীতি তারা ধার ধারছে না। তাদের মূল লক্ষ্যটা হচ্ছে নারী, পুরুষ, শিশু তো বটেই, এবং কে কোন ধর্মের অনুসারী, যদিও তারা বলতে চাচ্ছে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো যে তারা এক ধরনের ইসলামী সমাজ কায়েম করতে যাচ্ছে, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে মুসলমান জনগোষ্ঠীকেই তাদের সবচেয়ে বেশি নৃশংসতা এবং সহিংসতার শিকার হতে হচ্ছে। আমরা যদি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দেখি, পাকিস্তানে দেখি, এমনকি বাংলাদেশেও দেখি, তাদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে মুসলমান জনগোষ্ঠী। সুতরাং সন্ত্রাসবাদের জন্য এক ধরনের যেটা বলে চূড়ান্ত বিকারগ্রস্ততা আমরা এ ধরনের সন্ত্রাসবাদ নির্ভর আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি।
রাজনৈতিক কারণে যতই ভাজ বিচার করে সন্ত্রাসী কার্যক্রম চালানো হোক না কেন, না তাত্ত্বিক না ব্যবহারিক কোনোভাবেই সন্ত্রাসবাদকে মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না এর পেছনের উগ্রবাদকেও। উগ্রবাদী যে আসলে সন্ত্রাসবাদে রূপান্তরিত হয় এবং সন্ত্রাসের মধ্য দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটে, সেটা আমরা লক্ষ্য করেছি বারবার। চরম অবস্থান নেওয়ার সেই ভিত্তিমূল উগ্রবাদ সম্পর্কে বলছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বার্ষিক উন্নয়ন প্রতিবেদন বিষয়ক পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান।
উগ্রবাদকে আমরা একটা চরম পন্থা বলতে পারি। সাধারণ মাঝখানে যে পন্থার থেকে ডানে বা বামে যে কোনো দিকেই উগ্রবাদ যেতে পারে, এবং আমরা অনেক সময় ভুল করে মনে করি যে উগ্রবাদ বোধ হয় শুধুমাত্র ডানপন্থী, বামপন্থীরাও উগ্র হতে পারে, বামপন্থীরাও মৌলবাদী হতে পারে। সুতরাং আমি মনে করি যে উগ্রবাদ হচ্ছে যে স্বাভাবিক যে কোনো বিষয়ের উপরে একটি স্বাভাবিক অবস্থান না রেখে যদি একটি চরম অবস্থান আমরা নেই, সেটি ডানে হতে পারে, সেটি বামে হতে পারে, সেটাকে আমি উগ্রবাদ বলবো। যখন একজন মানুষ বা একটা সমাজ উগ্রবাদের দিকে এগিয়ে যায় তখন কতগুলো ব্যাপার ঘটে। একটি ব্যাপার হচ্ছে যে প্রথমেই তারা মনে করে নেয় যে তারা যেটা বলছে, তারা যেটা ভাবছে সেটাই ঠিক, অন্যরা যেটা বলছে, যে অন্যরা যেটা ভাবছে সেটা ঠিক নয়। দ্বিতীয় হচ্ছে যে উগ্রবাদ বা চরমপন্থী একটা অবস্থানের কারণে সবসময় অন্যের প্রতি একটা অহিষ্ণুতা দেখা দেয়, যে অন্য মতের প্রতি যে একটা শ্রদ্ধাবোধ, কিংবা বলা চলে যে অন্যের যে অবস্থান সেটাকে বোঝার জন্য যে একটা বিশেষ অবস্থান নেওয়া দরকার, সেটি কিন্তু মানুষ বা সমাজ সেই প্রসঙ্গে করে না। আর তৃতীয়ত যেটা হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা বৈশিষ্ট্য হয়, যে উগ্রবাদ যখন একটা রূপ নেয় তখন কতগুলো নেতিবাচক জিনিস চলে আসে। আমরা একটু আগে বললাম যে সহিষ্ণুতার অভাব, যেটা আরেকটা হচ্ছে যে নিজের মত, নিজের পথকে অন্যের উপরে চাপিয়ে দেওয়ার একটা যে আগ্রহ সেটা কিন্তু বেড়ে যায়।
এই যে ডক্টর সেলিম জাহান বলছিলেন অসহিষ্ণুতার কথা, সেই অসহিষ্ণুতা এবং এক ধরনের আত্মবাদ বা ইগোইজম নিয়ে আমরা কথা বলবো আগামী সপ্তাহে উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণ এই অনুষ্ঠানের পরবর্তী সংকলনে।
ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ফোবানা সম্মেলন। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের এই সম্মেলনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং শিল্পীরা যোগ দিয়েছেন। সেখানে আকবর হায়দার কিরণের সাথে কথা বলেছেন সেলিম হোসেন।
ফ্লোরিডার মায়ামিতে আছেন আকবর হায়দার কিরণ, ভয়েস অফ আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ জন। আকবর হায়দার কিরণ, আমাদেরকে জানাবেন ফোবানায় ফ্লোরিডায় কি হচ্ছে, মায়ামিতে কি চলছে এখন?
অনেক ধন্যবাদ সেলিম হোসেন। আসলে ফোবানা হচ্ছে বাংলাদেশি যারা নর্থ আমেরিকায় আছেন তাদের সবচেয়ে বড় সংগঠন, এবং এই সম্মেলন যখন হয় প্রত্যেক বছর বিশাল আয়োজন হয়। আর মায়ামি যেহেতু মানে একটা বাঙালিদের একটা প্রাণ কেন্দ্র, এখানে যে হোটেলে হচ্ছে হায়াত রিজেন্সি হোটেল, বিশাল হোটেল, মানে অসাধারণ একটা ব্যাপার আর কি। তো আজকে তো সম্মেলনের শেষ দিন, তো আমার ভালো লাগবে।
কি কি হলো এই গত দুই দিনের সম্মেলন সম্পর্কে খুব সংক্ষেপে একটু বলে আমি আজকে শেষ দিনে কারা কারা আছেন জিজ্ঞেস করব।
না, শুরু হয়েছে আপনার যখন উদ্বোধন হয় তখন আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, তাছাড়া বাংলাদেশ থেকে যিনি প্রধান অতিথি হয়ে এসেছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ওনারা আরো অনেকে ছিলেন, তো এরা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য। তারপরে বাংলাদেশ থেকে আরো অনেক সাংবাদিক, সম্পাদক অনেকে এসেছেন এখানে, শ্যামল
শিল্পীরা এসেছেন।
হ্যাঁ, অনেকে, আমাদের সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশের বাংলা ভাষার অন্যতম প্রধান দুই শিল্পী সাবিনা আসমিন এবং রুনা লালা, ওরা এসছেন। তারপরে কুমার বিশ্বজিৎ আছেন এখানে, মানে এলাহি কাণ্ড বলা যায়।
আপনার আপনার সঙ্গে কি এখন আপনার আশেপাশে কি এখন বাংলাদেশ থেকে আসা বিশিষ্ট কোন অতিথি আছেন?
হ্যাঁ, আমার সৌভাগ্যক্রমে আমার আশেপাশে রয়েছেন শ্যামল দত্ত,
সম্পাদক,
তারপরে আরো আছেন, আমি বলে রাখি, সেটা হচ্ছে আতিকুর রহমান, যিনি এবার প্রধান সমন্বয়কারী, আতিকুর রহমান।
জি জি, ফোবানার সমন্বয়কারী। আচ্ছা, আমরা শ্যামল দত্তের সঙ্গে কি একটু কথা বলতে পারি? অধিবেশন থেকে আমরা ফোবানায় আপনি এসেছেন অতিথি হয়ে, জানতে চাচ্ছি কেমন লাগছে?
না, ভালো। অনেক বাংলাদেশি আসছেন যারা আমেরিকার বিভিন্ন রাজ্যে থাকেন, তারা বাংলাদেশ নিয়ে কি ভাবছেন, কি চিন্তা করছেন, আমেরিকা নিয়ে কি চিন্তা ভাবনা করছেন, সব বিষয় জানা যায় এখানে। ফলে অনেকের সাথে দেখা হওয়ার সুযোগ হয়, অনেকের চিন্তা ভাবনা এগুলোর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
আমরা কি একটু আকবর হায়দার কিরণের সঙ্গে আবার কথা বলতে পারি?
আমরা এখন কথা বলবো আতিকুর রহমানের সাথে, যিনি ফোবানার মানে একজন প্রাণপুরুষ বলা যায়, এবারেও তিনি প্রধান সংগঠক। আতিক ভাই,
জি হ্যালো, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি ভয়েস অফ আমেরিকা শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলবেন, ফোবানা করার উদ্দেশ্য কি এবং সেই উদ্দেশ্য কতটা সফল হয়, এবার কিরকম হচ্ছে?
এবার আমরা 100% সফলতা অর্জন করেছি। কারণ কি, আমাদের প্রথমত বলি যে দর্শক সংখ্যা আমাদের এখানে যে হোটেলটা আছে, যে পার নাইট 300 রুম আমাদের ব্লক হয়েছে, মানে টোটাল 900 রুম লোক, বিভিন্ন স্টেট থেকে লোকগুলো আছে। এইবার ফোবানায় আমরা 2-3টা নতুন জিনিস ইমপ্লিমেন্ট করেছি। একটা হচ্ছে পাওয়ার বিজনেস লঞ্চ, এখানে আপনার 18টা দেশের প্রতিনিধি জয়েন করেছে এখানে।
আচ্ছা,
এই কিছুক্ষণ আগে আমাদের দেশে 18টা দেশের প্রতিনিধি, দে আর ইনভেস্টর, তারা বাংলাদেশে ইনভেস্ট করতে যায়, এবং এখান থেকে ঘোষণা দিয়েছে তারা আগামী বছরে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে তারা বাংলাদেশে একটা বিজনেস ডেলিগেট নিয়ে যাবে, এবং তারা অ্যাম্বাসেডারকে এটা রিকোয়েস্ট করেছে যে আপনারা এটা অর্গানাইজ করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভয়েস অফ আমেরিকার সব শ্রোতাদেরকে, ফোবানা 2017 এর পক্ষ থেকে চিফ কোঅর্ডিনেটর আতিকুর রহমান, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে।
হ্যাঁ ফকির ভাই, ধন্যবাদ। অত্যন্ত সুন্দর জাঁকজমক একটা অনুষ্ঠান দিয়ে প্রথম দিন আমাদের ফোবানা শেষ হলো। আমাদের শনিবারে একটা বিজনেস পাওয়ার লঞ্চ শেষ করে আমরা আসলাম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম এটা অ্যাকচুয়ালি এস্টাবলিশ করা হয়েছে।
খুবই ভালো খবর মীর চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই।
আকবর হায়দার কিরণ,
সেলিম হোসেন, শেষে সংক্ষেপে নাজমুন্নেসা পিয়ারির সাথে একটু কথা বলবো।
জি জি,
হ্যালো
নাজমুন্নেসা পিয়ারি, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকা স্টুডিও থেকে। কেমন লাগছে এবার ফোবানা এসে?
দারুণ লাগছে, কারণ এখানে এই যে সমুদ্রের ধারে এত সুন্দর ওয়েদার, এখানে মানুষের মনেও একটা আবেগ, একটা সারল্য কাজ করছে এখানকার মানুষদের। আমি মায়ামি এয়ারপোর্ট থেকে এসে তার এত সুন্দর ব্যবহার, যে এখানে প্রাণ উচ্ছল হয়ে আছে। আর তাছাড়া এই এই ফোবানা এসে উদ্বোধনী অনুষ্ঠানটা খুব ভালো লাগলো, কারণ এখানে এত পার্টিসিপেন্ট ছিল, অংশ ছিল ছোট ছেলে মেয়েদের। এখানে একটা তাদের একটা প্রয়াস ছিল যে এই প্রজন্মকে তাদের পূর্বসূরীদের সঙ্গে, তাদের শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া বা কিছুটা সংযোগ ঘটানো, সেটা আমার খুব ভালো লেগেছে।
অসংখ্য ধন্যবাদ নাজমুন্নেসা পিয়ারি, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
আপনাদের সবার জন্য আমার অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল, ভালো থাকবেন, ধন্যবাদ।
ধন্যবাদ। আকবর হায়দার কিরণ শেষ করবেন কিছু বলে?
আর ভয়েস অফ আমেরিকার জন্য মানে ফোবানা সম্মেলন থেকে অনেক শুভেচ্ছা,
ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।
আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।
এবারে বিজ্ঞান পর্ব পরিবেশন করছেন সাবরিনা চৌধুরী।
হৃদযন্ত্র কর্মচঞ্চল থাকার জন্য হৃদপেশীর চাই প্রচুর অক্সিজেন ও পুষ্টি উপকরণ। হৃদযন্ত্রকে রক্ত সরবরাহ করে করোনারি ধমনী, এর মাধ্যমে রক্ত যায় হৃদপেশীতে, রক্তের মাধ্যমে সেখানে পৌঁছায় অক্সিজেন ও পুষ্টি উপকরণ। হৃদপেশীতে যে ধমনী রক্তের যোগান দেয়, এর একটি রুদ্ধ হলে ঘটে হার্ট অ্যাটাক। তবে এখন একটি গবেষণায় দেখা গেছে, আগ থেকে এই ধমনীগুলোতে যদি সামান্য পরিমাণেও ক্যালসিয়াম প্লাক দেখা যায়, তাহলে তা হৃদরোগের প্রাথমিক অবস্থা হিসেবে ধরে নিতে হবে, এবং তখন থেকে জীবনাচরণ এবং অভ্যাসে পরিবর্তন আনলে অনেক জীবন বাঁচানো সম্ভব হবে। ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের রেডিওলজিস্ট এবং কার্ডিওলজিস্ট জেফ কার কয়েক হাজার তরুণ তরুণীর করোনারি ধমনীতে ক্যালসিয়াম প্লাকের পরিমাণ নিয়ে গবেষণা করেছেন। গবেষণায় দেখা গেছে, যে কোনো পরিমাণ ক্যালসিয়াম প্লাক ধমনীতে জমা পড়লে তা মানুষের আয়ু অনেক কমিয়ে দেয়। এ বিষয়ে জেফ কার বললেন,
Even if it's just one little dot or a very low, what's called a calcium score, are at markedly elevated risk. So if you have any amount of coronary calcium,
তিনি বলেন, ধমনীতে যদি খুবই সামান্য পরিমাণে, এমনকি এক বিন্দু পরিমাণ ক্যালসিয়াম প্লাক পাওয়া যায়, তবে তাও কিন্তু বেশ ঝুঁকি বয়ে আনে। আর সেই প্লাক যদি একটু বেশি পরিমাণে হয়, তবে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় 22%। গবেষকরা 18 থেকে 30 বছরের 3,000-এরও বেশি শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ মানুষের বুকে এক্স-রে এবং সিটি স্ক্যান করে দেখেছেন। তারা ধমনীতে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ে গবেষণা করে দেখেছেন যে শতকরা 30% স্বেচ্ছাসেবী হৃৎপেশীর ধমনীতে ক্যালসিয়াম রয়েছে। গবেষণায় দেখা গেছে উচ্চ রক্তচাপ এবং বেশি মাত্রার কোলেস্টেরল এর ঝুঁকি আরও বাড়িয়ে তুলতে পারে। তাই যাদের উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল রয়েছে তাদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে গবেষকরা।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
স্পেনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য ক্যাটালন সরকার যে চাপ দিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য ক্যাটালোনিয়ানরা বার্সেলোনায় সমাবেশ করেছে। পুলিশ সূত্রে বলা হয় প্রায় 3,50,000 মানুষ সমাবেশে যোগ দেয়। ওদিকে সংগঠকরা বলেছে 9,00,000 মানুষ সমাবেশে উপস্থিত ছিল। রবিবার এক প্রতিবাদকারী ফরাসি সংবাদ সংস্থাকে বলেছে, আমরা হয়তো দীর্ঘ সময় নীরব ছিলাম। গত সপ্তাহে ক্যাটালোনিয়ানরা ব্যাপকভাবে গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট দেয়। ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান সতর্ক করে দিয়েছেন যে ওয়াশিংটন যদি তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক আমেরিকান সামরিক ঘাঁটিগুলো ইরানি ক্ষেপণাস্ত্র আক্রমণের সম্মুখীন হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দিনগুলোতে ঘোষণা করার পরিকল্পনা করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র সীমিত করার 2015 সালের আন্তর্জাতিক চুক্তির শর্ত মেনে চলেনি এবং তিনি কংগ্রেসকে 60 দিন সময় দেবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য যে তারা তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা নবীকরণ করবে কিনা। কিন্তু ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ আলী জাফরির উদ্ধৃতি দিয়ে বলা হয় যে তিনি রবিবার সতর্ক করে দেন যে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হলে যুক্তরাষ্ট্রকে তাদের আঞ্চলিক ঘাঁটিগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্রের 2,000 কিলোমিটার দূরত্বের বাইরে সরিয়ে নিতে হবে। বাহরাইন, ইরাক, ওমান এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে এবং সেগুলো ইরানের সীমান্তের 500 কিলোমিটারের মধ্যে। ঘানা জাতীয় অগ্নিসংস্থা জানিয়েছে রাজধানী আকরার উত্তর পশ্চিমে লেগন উপকণ্ঠের কাছে অ্যাটমিক জাংশনে গ্যাসের একটি ডিপোতে বিস্ফোরণে অন্তত 6 জন প্রাণ হারায় এবং 35 জনের বেশি আহত হয়। শনিবার রাতে প্রাকৃতিক গ্যাস স্টেশনে বিস্ফোরণের ফলে বাসিন্দারা পালিয়ে যেতে বাধ্য হয়। আমেরিকার জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক ঘূর্ণিঝড় নেইট রবিবার মিসিসিপি এবং অ্যালাবামার ওপর দিয়ে ঘণ্টায় 110 কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে। আবহবিদরা অনুমান করছেন যে ওই ঝড় আরও দুর্বল হয়ে যাবে। নেইট সামুদ্রিক ঘূর্ণিঝড় অবস্থায় রবিবার সকালে মিসিসিপি রাজ্যের বিলক্সের কাছে এবং শনিবার লুইজিয়ানা রাজ্যে মিসিসিপি নদীর মোহনার কাছে আঘাত হানে। শনিবার লন্ডন পুলিশ যে 47 বছরের এক ব্যক্তিকে আটক করে যখন তার গাড়ি শহরের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বাইরে বিপজ্জনকভাবে এগিয়ে যায় তাকে পুলিশ ছেড়ে দিয়েছে। গাড়ির আঘাতে 11 জন আহত হয়, 9 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে মনে করা হয়েছিল যে সেটি সন্ত্রাসী আক্রমণ ছিল, কিন্তু পরে পুলিশ সূত্রে বলা হয় ঘটনাটি সড়ক দুর্ঘটনা ছিল এবং তদন্ত করা হচ্ছে, সেটি সন্ত্রাসী ঘটনা ছিল না। পুলিশ ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংকটের কারণে প্রায় 5,00,000 রোহিঙ্গা সীমান্তের ওপারে বাংলাদেশে পালিয়ে গেছে। সেখানে এক তরুণী শরণার্থী ও এক স্থানীয় যুবক একে অপরের প্রেমে পড়ে, কিন্তু বাংলাদেশে কড়া আইন আছে যার অধীনে বাংলাদেশি নাগরিক কোনো রোহিঙ্গাকে বিয়ে করতে পারে না। তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। পুলিশ সূত্রে বলা হয় বাংলাদেশের 25 বছরের শোয়েব হোসেন জুয়েল এবং তার 18 বছরের রোহিঙ্গা বউ 1 মাস আগে বিয়ে করে এবং তারা কর্তৃপক্ষকে এড়িয়ে চলছে।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, আর প্রকৌশলীর ভূমিকায় ছিলেন মাইকেল ডুবেনস্কি। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.